الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حضور نبي أكرم نور مجسم صلى الله عليه وسلم إرشاد করেছেন কৃপণ ওই ব্যক্তি যার সম্মুখে আমার আলোচনা হলো আর সে আবার উপর দরুদ শরীফ পড়ল না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইসলামের দেয়া শিক্ষা আর ইসলামের দেয়া পদ্ধতিসমূহ যারা গ্রহণ করেছেন তারা না শুধু নিজের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য পাথেয় বানিয়েছেন, বরং অন্যদের জন্য তারা এমন রোল মডেল হয়েছেন যে এমন লোক যারা আল্লাহর শরণ থেকে দূরে, আল্লাহ করিমের জাতের উপর ইমান রাখা থেকে দূরে তাদেরকে ইমানের রাস্তায় নিয়ে এসেছেন। হকসমূহ, রাইটস, আমাদের প্রোগ্রামের নাম। আর আজ আমরা প্রতিবেশীর হক নিয়ে কথা বলব। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি নিজের ঘরে ছিলেন আর শিশুর কান্নার আওয়াজ শুনছিলেন, আর ওই শিশুর কান্নার আওয়াজ ওনাকে বিচলিত করছিল, পেরেশান করছিল। তিনি তার পরিবারকে বললেন, আচ্ছা পেরেশান হচ্ছিলেন, এক তো এই পেরেশানি যে আমার বিশ্রামের ব্যাঘাত ঘটছে। আর ওনার পেরেশানি কি ছিল? ওনার পেরেশানি ছিল কি সমস্যা, প্রতিবেশীর বাচ্চা কোনো সমস্যায় আছে, কোনো প্রবলেমে আছে যে সে এভাবে কান্না করছে? এই চিন্তা ওনাকে পেরেশান করছিল। নিজের পরিবারকে বললেন, খবর নিন যে এত রাতে একটি শিশু এভাবে কেন কান্না করছে, ঠিক আছে? তো ঘরের লোকেরা খোঁজ নিল এবং জানতে পারল তার পিতা সফরে বের হয়েছেন। আমাদের কাছে যে মালামাল ছিল আর আমাদের কাছে যে অর্থ ছিল তা শেষ হয়ে গিয়েছে। অর্থ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা অয়েল কিনতে পারিনি, তেল কিনতে পারিনি, আর যেহেতু আমাদের চেরাগে যে তেল ছিল তা শেষ হয়ে গেছে, চেরাগ নিভে গেছে, এই জন্য এই শিশু অন্ধকারের ভীতির কারণে সে ভীত পেরেশান কান্না করছে। তখন তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ঘরের চেরাগ নিয়ে তাদেরকে প্রদান করলেন, বাচ্চা প্রশান্ত হয়ে গেল, চুপচাপ হয়ে গেল। অতঃপর শিশুটির বাবা যখন ফিরে আসলো আর দেখল যে আমার ঘরে চেরাগ জ্বলছে, জিজ্ঞেস করল, আমি যে মালামাল রেখে গিয়েছিলাম, আমি যে অর্থ রেখে গিয়েছিলাম তা তো এতদিন পর্যন্ত সাস্টেইন করার জন্য অপর্যাপ্ত ছিল, তাহলে চেরাগে যে তেল আছে এর কারণ কি? পরিবার বলে যে হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি তাআলা আলাইহি মুসলমানদের এক মহান ওলি আল্লাহ, তিনি এই দয়া করেছেন আর আমাদের ঘরের অন্ধকারকে দূর করেছেন। তখন ওই ব্যক্তি ওনার কাছে উপস্থিত হল এবং বলল, হুজুর অন্তর থেকে কুফরের অন্ধকারকেও দূর করে দিন আর আমাদেরকে কালিমা পড়িয়ে ইসলামে প্রবেশ করিয়ে দিন। এটি হচ্ছে ওনার আচরণ, যিনি না শুধু ইসলামের শিক্ষাকে অ্যাবজর্ভ করেছেন, না শুধু তাকে ধারণ করেছেন, বরং তা ধারণ করে তার উপর আমল করে প্রশান্তির মাধ্যম বানিয়ে প্রতিবেশীর হক আদায় করে এক অমুসলিমের জন্য ইমানের রাস্তা সহজ অর্থাৎ উপযোগী করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও আমাদের প্রতিবেশীদের জন্য, আমাদের নেইবার্সের জন্য আল্লাহ করিম আমাদেরকে কল্যাণের মাধ্যম বানাক, আল্লাহ করিম আমাদেরকে কল্যাণের ধারক বানাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতিবেশীকে, আমাদের নেইবার্সদের কষ্ট দেয়া থেকে বিরত নিরাপদে রাখুক। কিবলা নিগরানের সূরা আমাদের সাথে উপস্থিত আছেন আর এই বিষয়বস্তু নিয়েই আমরা কথা বলবো, নেইবার্স রাইটস, প্রতিবেশীর হক।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমি সর্বপ্রথম রাসূলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস এ বিষয়ে বর্ণনা করছি যার মধ্যে হকের আলোচনা আছে। আল্লাহর সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো প্রতিবেশীর কি হক, হকের আলোচনা হচ্ছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিবেশীর হক সম্পর্কে বলেছেন। যখন আপনারা এটি শুনছেন তখন এটি মাথায় রাখুন, আপনারও কোনো প্রতিবেশী আছে, আর প্রত্যেক প্রতিবেশী এটা দেখুক যে আমারও কোনো প্রতিবেশী আছে, অর্থাৎ আপনারও কোনো প্রতিবেশী আছে, আপনিও কারো প্রতিবেশী। তো এটিকে এমন চিন্তাভাবনা নিয়ে নিউট্রালভাবে শুনতে হবে যে আমি আমার প্রতিবেশীর হক আদায়ে কতটা সচেতন এবং কতটা দায়িত্ববান, ঠিক আছে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো প্রতিবেশীর হক কি? অতঃপর বললেন, যদি তারা তোমার কাছে সাহায্য চায় তাহলে সাহায্য করো, যদি তোমার কাছে ঋণ চায় তাহলে ঋণ দাও, যদি সে অভাবে থাকে তাহলে তার হাজত পূর্ণ করো, যদি অসুস্থ হয়ে যায় তার সেবা শুশ্রূষা করো, খোঁজ খবর নাও অসুস্থতার বিষয়ে, জিজ্ঞাসা করা, এইসব। যদি সে মারা যায় তাহলে তার জানাজা অংশগ্রহণ করো, যদি তার কোনো উপকার হয় তাহলে তাকে মুবারক বাদ দাও, যদি তার কোনো মুসিবত আসে তাহলে সমবেদনা জানাও, তার অনুমতি ব্যতীত তার ঘরের চেয়ে উঁচু ঘর বানিও না যেন তার ঘরে বাতাস না পৌঁছে, অর্থাৎ আলো বাতাস যেন বন্ধ না হয়। প্রতিবেশীকে কষ্ট দিও না। যদি তুমি কোনো ফলমূল কিনে আনো তাহলে তার থেকে কিছু প্রতিবেশীকে পাঠাও, আর যদি এটি করতে না পারো তাহলে লুকিয়ে নিয়ে আসো, আর নিজ সন্তানকে ওই ফল ঘরের বাহিরে আনতে দিও না, কেননা প্রতিবেশীর যেই সন্তান ফল দেখে সে দুঃখ পাবে। আর নিজের হাঁড়ি, যেসব পাত্রে খাবার রান্না করা হয়, হাঁড়ি পাতিল আমাদের এখানে প্রচলন আছে, নিজের রান্না করা খাবারের খুশবু দ্বারা প্রতিবেশীকেও কষ্ট দিও না, তবে কিছু তরকারি তার জন্য পাঠাতে পারো। এতটুকু বলার পর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলাহি ওয়াসাল্লাম কতই না সুন্দরভাবে বলেছেন, বলেন যে জানো কি প্রতিবেশীর হক কি? ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, প্রতিবেশীর হক শুধুমাত্র সে আদায় করতে পারে যার উপর আল্লাহ দয়া করেন। আমি এ হাদিস পড়েই যাচ্ছিলাম, পড়ে দেখুন, প্রতিবেশীর হক সেই আদায় করতে পারে যার উপর আল্লাহ তাআলা দয়া করেন। যতগুলো কথা শুনেছি নিঃসন্দেহে এর ব্যাখ্যায় যখন আমরা পড়ব কিছু না কিছু কোথাও কোথাও শর্তাবলী আসবে, ঋণের ব্যাপারে, জানাজার ব্যাপারে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয়ে শর্ত আসবে। কিন্তু সাধারণভাবে বলছি, আমাদের প্রতিবেশী সে একজন মুসলমান, অভাবগ্রস্ত, নিঃস্ব, আমরা করতে পারব। আমাদেরকে এই সকল হকসমূহ যা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলাহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে প্রতিবেশীর কি কি হক আছে সে হকের বিষয়ে আমাদের সকলে দৃষ্টি দেওয়া উচিত।
হাজী সাহেব, আমি তো আপনার মুখে এই হাদিস শরীফ শুনে এই কথা চিন্তা করছি, যদি এই একটি হাদিসের উপরই মানুষ যদি আমল শুরু করে তাহলে কি মহল্লা, কি এলাকা, কি শহর, অর্থাৎ সুখ শান্তিময় পরিবেশ, মহাব্বত হৃদ্যতার একটি পরিবেশ চারিদিকে তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার।
আসলে একে তো ইলমের কমতি, জানার ঘাটতি, এরপর আমাদের এখানে এক আজব নিয়ম বনে গেছে, প্রাইভেসি এবং ইন্ডিপেন্ডেন্ট হওয়া। ঠিক আছে, প্রাইভেট একটি ভালো বিষয়, রহস্য গোপন থাকে, আমাদের এখানে এমন হয়ে গেছে যে আশেপাশে কে থাকে এ ব্যাপারও জানা থাকে না, আর এটিকে অর্থাৎ অন্য আরেক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। এছাড়াও এমন দেখা যায় যে আত্মীয়রাও অনেক দূরে থাকে, অনেক সময় সন্তানেরাও বিবাহের পর দূরে চলে যায়, যে আপনার সুখ দুঃখের খুবই নিকটতম সাথী সালমান ভাই সে হচ্ছে আপনার প্রতিবেশী, সে কোথায় যাবে আপনাকে ছেড়ে, সে ওখানেই থাকছে, ওই জায়গা ছেড়ে যাওয়ার জন্য তাকেও অনেক কষ্ট ও পেরেশানি হতে হয়। শুধু পাশের প্রতিবেশীর বিষয় নয়, আমাদের এখানে তো হাই রাইজ বিল্ডিং তৈরি হয়, তো এক একটি বিল্ডিংয়ের মধ্যে 25-30-40টি ফ্ল্যাট হয়ে থাকে, তো প্রত্যেকটির বিষয়ে আমাদেরকে দেখতে হবে যে যিনি আমার নিকটতম প্রতিবেশী ওনার ব্যাপারে আমাদেরকে দেখতে হবে যে আমার কারণে যেন ওনার কষ্ট না হয়। অর্থাৎ সম্পূর্ণ আলোচনাকে যদি আমরা এভাবে উপস্থাপন করতে পারি যে আমার এই মানসিকতা তৈরি হয়, আমি আমার প্রতিবেশীকে প্রশান্তি দেব, আমি আমার প্রতিবেশীকে কষ্ট থেকে বাঁচাব, আর আমার কারণে আমার প্রতিবেশী খুশি থাকুক, ইনশাল্লাহ তাআলা আশা করছি যদি প্রত্যেক প্রতিবেশী এভাবে চিন্তা করেন আর একে অপরের হক আদায়ের ব্যাপারে যদি এই পজিটিভ চিন্তাভাবনা আমাদের মাঝে এস্টাবলিশ হয়ে যায় তো আল্লাহ চাইলে আমাদের প্রতিবেশী পরস্পরের মাঝে ঝগড়া বিবাদ হবে না। সম্ভবত আত্মীয়রা পরস্পরের মাঝে গীবত কম করে, প্রতিবেশী প্রতিবেশীর গীবত বেশি করে, এসে একজনের নামে শুরু করে দেয়, সে এটা বলে দিয়েছে, ও ওটা বলেছে। দেখুন না বাচ্চাদের সম্পর্কে কতটা সুন্দর শিক্ষা, তাই না? যদি এই বিষয়গুলো আমরা দেখি, পড়ি, শুনি, বুঝি, তো ইনশাল্লাহ আশা করছি যে আমাদের প্রতিবেশী না শুধু আমাদের অনিষ্টতা থেকে নিরাপদে থাকবেন, বরং আমাদের পক্ষ থেকে কল্যাণও লাভ করবেন।
চমৎকার, কতই না অসাধারণ কথা বলেছেন হাজী সাহেব। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিস শরীফে এটিও ইরশাদ করেছেন, যখন তুমি তরকারি রান্না করো ঝোল একটু বেশি দাও, আর নিজ প্রতিবেশীকেও ওই তরকারি থেকে কিছু প্রদান করো। এই বিষয়টি নিয়ে যখন আমি স্টাডি করছিলাম তখন যে কথাটি, যে সুন্দর পয়েন্টটি আমার মনকে আকর্ষণ করেছে তা হচ্ছে হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বাদের উপর মহব্বতকে প্রাধান্য দান করেছেন।
মরিচ মশলার মধ্যে যদি পানি বেশি ঢালেন স্বাদ তো কমে যাবে,
কিন্তু যদি প্রতিবেশীকে তার থেকে কিছু দিয়ে থাকে তাহলে অবশ্যই মহব্বত বেড়ে যাবে।
অবশ্যই। আচ্ছা, মহব্বতের স্বাদের বিষয়টি নিরালা।
আল্লাহু আকবার।
মহব্বতের নিজস্ব একটি স্বাদ থাকে। যখন আপনি কারো এইভাবে সাহায্য করেন, তার সুখ দুঃখে তাকে সঙ্গ দেন, তার পাশে দাঁড়ান, এর ফলে যে মহব্বত তৈরি হয়, ওই মহব্বতের মাধ্যমে যে স্বাদ মানুষ পায়, তো ওই স্বাদ যা তরকারির স্বাদ, ঝোলের স্বাদ অথবা খাবারের স্বাদ, এটি তো সাময়িকভাবে মানুষ গ্রহণ করে আর তা শেষ হয়ে যায়। কিন্তু মহব্বতের স্বাদ, ভালোবাসার স্বাদ, ভ্রাতৃত্বের স্বাদ, আর অন্য কথায় বললে আত্মত্যাগের স্বাদ, স্যাক্রিফাইসের স্বাদ, অর্থাৎ এটি এমন এক ব্যথা যার মধ্যে স্বাদ আছে। তো কিছু ব্যথা এমন আছে যার মধ্যে স্বাদ থাকে, অর্থাৎ মহব্বত বিষয়টি যখন আপনি প্রিয়তমার সাথে তাকে খুশি করবেন তখন আপনার কষ্ট হবে, কিন্তু ওই কষ্ট ভালো লাগে, কেননা তার প্রিয়তমা খুশি হচ্ছে। এভাবে প্রতিবেশীর সাথে আল্লাহ তার রসুলের খাতিরে যদি মহব্বত থাকে তখন তার কষ্ট দূর করতে গিয়েও আপনি যে কষ্ট পাবেন সেই কষ্টেও আপনি স্বাদ পাবেন।
সুবহানাল্লাহ, কতই না চমৎকার। আপনারও প্রতিবেশী আছে মাশাআল্লাহ, আপনার যিনি প্রতিবেশী সুবহানাল্লাহ বড়ই সৌভাগ্য, আল্লাহর বিশেষ অনুগ্রহ আমিরে আহলে সুন্নাতের ঘরের সাথে বড়ই সৌভাগ্য। আপনারও মহব্বতপূর্ণ আচরণ আমরা দেখেছি আপনি মাশাআল্লাহ। আমার মনে আছে যখন আমিরে আহলে সুন্নাতের অপারেশন হয়েছিল তখন আপনি ঘর থেকে একটি ট্রে নাস্তার সময় নিয়ে আসতেন, এছাড়াও আপনি কিছু না কিছু নিয়ে উপস্থিত হয়ে থাকতেন। অতঃপর আপনি যখন ফিরে যেতেন তখন সাথে কোনো অনুগ্রহ ইত্যাদি নিয়ে ফিরতেন কিনা এ ব্যাপারেও কিছু ইরশাদ করুন।
মুরিদ পীরের কাছে নিজের কি আসবে, যাই নিয়ে আসুক তা পীরেরই।
আল্লাহু আকবার।
এমনকি যা আনেননি ঘরে রাখা আছে তাও পীরের, তো মুরিদ কি আর করবে? এই বিষয়টি সঠিক, আল্লাহর বড় রহমত যে দীর্ঘদিন যাবত বড় শাহজাদা এর প্রতিবেশী ছিলাম, যা আগে আমরা যে ঘরে থাকতাম, এরপর আল্লাহ তাআলা আরও অধিক দয়া ও বরকত দান করলেন যে আমির আহলে সুন্নাতের মতো মহান ব্যক্তিত্বের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু আপনি বুঝতে পারছেন যে এখানে দায়িত্ব কতটা বেড়ে গিয়েছে, তাই না? এখন একে তো হচ্ছে পীরের হক,
হ্যাঁ, আর সাথে প্রতিবেশীর হক,
একে তো হচ্ছে পীরের হক, অথবর পড়শির হক চলে আসে, অথবর প্রতিবেশীর হক চলে আসে, আমরা হচ্ছি খুবই নগণ্য। তো এই দায়িত্ব পূর্ণ করা, অর্থাৎ শুধু চেষ্টায় করা, মরার আগ পর্যন্ত শুধু চেষ্টায় করে যাব, এটি দাবি করা যাবে না যে কোনো দায়িত্ব সম্পূর্ণ করেছি, বরং অপূর্ণতা দুর্বলতাই রয়ে যাবে। আমি তো ক্ষমা চাইতে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করবেন। এরপর মাশাআল্লাহ বড় শাহজাদাও সেখানে আসলেন। তো এইভাবে আছে। এখানে আমি আপনাকে একটি হাদিস শোনাচ্ছি, এই হাদিসটি আমার অনেক পছন্দনীয়, আর বলতে পারেন যে আমি এই নিয়ামত লাভ করেছি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ঘর ক্রয় করার পূর্বে প্রতিবেশীর খোঁজ করো।
বাহ,
কি সুন্দর কথা! ঘর কিনার পূর্বে প্রতিবেশীর খোঁজ করো। আসলে আপনি খুবই উন্নত ঘর ক্রয় করেছেন, কিন্তু আপনার প্রতিবেশী যদি কষ্টদানকারী হয়, আপনার প্রতিবেশী যদি আপনাকে সমস্যায় ফেলে, তো আপনার ঘরের মূল্য কি? কিন্তু প্রতিবেশী যদি নেককার হয়, পরহেজগার হয়, হক আদায়কারী হয়, যদি স্নেহশীল হয়, তাহলে বিশ্বাস করুন আপনি অনেক ভালো জায়গা পেলেন থাকার জন্য। আমাদের এখানে এগুলো দেখা হয় না, অনেকে হয়তো প্রথমবার শুনছেন যে ঘর কেনার পূর্বে ভালো প্রতিবেশী খোঁজ করো। অর্থাৎ ঘর কেনার পূর্বে দেখুন যে আমার আশেপাশে ডাইনে বামে কারা বসবাস করছে। প্রথমত সহি আকিদা সুন্নি মুসলমান হওয়া, এরপর ভাগ্যে থাকলে নেককার হওয়া, মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া আর খোদাভীতি সম্পূর্ণ হওয়া। কেননা বান্দা যখন আল্লাহকে ভয় করবে, তখন আল্লাহর ভয় তাকে প্রতিবেশীর হক আদায় করাবে। আর যে বিষয়গুলো আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শুনেছি যে প্রতিবেশীর জন্য যা কিছু হওয়া উচিত, লক্ষ্য করুন যে যে আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর ইমান রাখে, তার উচিত প্রতিবেশীর সাথে সদাচরণ করা। এখন সদাচরণ সেই করবে যাকে আল্লাহ তাআলা তৌফিক দিবে, তার মনে দয়া হবে, সে খোদা ভীতি সম্পূর্ণ হবে, ইসলাম দিন ও শরীয়তকে বুঝ সম্পূর্ণ হবে। তো এইসব বিষয় খুবই ইম্পর্ট্যান্ট। আর দুর্ভাগ্যবশত যে আমাদের সমাজে এই দিকে দৃষ্টি দেওয়ার প্রবণতা নেই, মূল্য দেখা হয়, বাতাসের গতি দেখা হয়, মানে দশ বিষয় দেখা হয়, কিন্তু যা দেখা হয় না দুটি বিষয় বিশেষভাবে দেখতে হবে। এক তো হচ্ছে আপনি যেখানে ঘর নিচ্ছেন সেখানে আশিকানে রসুলের মসজিদ থাকা জরুরি। ইনশাল্লাহ ওই মসজিদের বরকতে আল্লাহ চাইলে তো দিন ও ইমান হিফাজতের অসাধারণ কার্যক্রম হবে, নেক আমল করারও জবরদস্ত তৌফিক নসিব হবে। মসজিদের খুব প্রভাব থাকে প্রিয় ইসলামী ভাইয়েরা, এক নম্বরে। নাম্বার দুই, যে আপনার প্রতিবেশী নেককার হওয়া। একজন নেককার প্রতিবেশীর কারণে আল্লাহ পাক আরও অসংখ্য প্রতিবেশীকে বরকত দান করেন। দেখুন, এখন আপনি বলবেন ভাই ঘর কিভাবে বদলাবো, সমস্যা হয়ে যাবে, চলুন কথা তো ঠিক আছে। আচ্ছা, আপনার মনে হচ্ছে যে আপনার প্রতিবেশী আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু যদি তাকে জিজ্ঞাসা করেন সে বলবে ভাই আমি আমার প্রতিবেশীর উপর রাগান্বিত। তাই এটাই উত্তম যে আমাদের অভ্যাস যেন ভালো হয়ে যায়।
কিবলা নিগ্রাণ সুর একবার কিছু সাথে নিয়ে আমির আহলে সুন্নতের যে আস্তানা রয়েছে সেখানে হাজির হলেন। আর যখন ফিরে যেতে লাগলেন, তখন যে থালাটি নিয়ে এসেছিলেন তা তো নিয়ে নেওয়া হয়েছিল, তাকে পূর্ণ করা হলো। অতঃপর যখন নিগ্রানেশ্বরাকে সুপর্দ করা হলো, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখলাম, আমি বললাম, বাহ হাজি সাহেব কতই না চমৎকার, আসলেন আর থালা পূর্ণ করে নিয়ে যাচ্ছেন। নিগ্রানেশ্বরা বললেন, এই দরবারে যখন এসেছি তিনি পূর্ণ করেই ফিরিয়েছেন।
আউলিয়া কিরামদের একটি গুণ হচ্ছে দানশীল হওয়া। যারা ওনাদের নিকট আসেন খালি যান না, কিছু না কিছু ওনারা দান করে দেন।
বাহ বাহ, মারহাবা।
প্রকাশ্যভাবে না হোক, যদি প্রকাশ্যে দিতে না পারেন যে কোনো কারণে, তো আপনার বাতিনকে দান করেন। আর পুনরায় আমি আরজ করছি, এটি শুধুমাত্র এটি ভাবা উচিত নয় ভাই আমার প্রতিবেশী কেন এমন, হতে পারে আপনারই কোনো অমনোযোগিতা, আপনারই কোনো বলতে পারেন যে অসতর্কতার কারণে সম্ভবত আপনার প্রতিবেশী আপনার উপর ক্ষিপ্ত হয়ে আছেন। সুতরাং কতই না ভালো, যেমন আজ আমরা আমাদের প্রোগ্রাম করছি, আপনি আজই নিয়ত করে নিন আপনার প্রতিবেশীর সাথে যোগাযোগ করুন। তবে এমনটা হওয়া যাবে না যে গ্যার মেহরাম গ্যার মেহরামের সাথে যোগাযোগ করবে, নারীরা নারীদের সাথে করবে, পুরুষেরা পুরুষের সাথে করবে। একবার যদি পসিবল হয় করতে পারেন, তাহলে আমি আপনাকে অফার করছি, অর্থাৎ একটি পরামর্শ দিচ্ছি। অফার কি করব, আপনি আপনার প্রতিবেশীর সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করার যে পদ্ধতি আছে, যার ফলে সে কষ্ট না পায়, যোগাযোগ করে বলুন প্রতিবেশীর হক সম্পর্কে শুনেছিলাম, তো যদি স্মরণে থাকে যে আমি অমুক কষ্ট দিয়েছি, তাহলে সে এটি স্মরণ করিয়ে দিন। যদি স্মরণে না থাকে, তো জেনারেল একটি কথা বলছি, হতে পারে এত বছরে এতটা সময়ে আপনি আমার মাধ্যমে আমার পরিবারের পক্ষ থেকে কোনো না কোনো কষ্ট পেয়েছেন, তাই আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। যদি আমাদের পক্ষ থেকে আপনি কোনো পেরেশানি কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা করে দিবেন। যদি আপনার মনে হয় আমার অমুক অমুক কাজের কারণে অথবা ফ্যামিলির অমুক অমুক কাজের কারণে আপনার সমস্যা হচ্ছে, প্লিজ কাইন্ডলি আমাকে বলে দিন, তো ইনশাল্লাহ আমরা সেটি নিয়ে পরামর্শ করব, আলোচনা করব। আমাদের আশা হচ্ছে আমাদের প্রতিবেশী যেন আমার দ্বারা কষ্ট না পায়। আমি সার্বিকভাবে এই ডিসকাশনটি আপনাদের সাথে করলাম, আপনি কি করতে পারবেন? করতে পারলে তার সাথে যোগাযোগ করুন, ফোন করুন আর বলুন যে হ্যাঁ আমি করতে পারবো। আর যদি করে ফেলেন, আমি বলছি আর করে ফেলেছেন মদিনা মদিনা। আচ্ছা, এমন হতে পারে তাকে মেসেজ করুন, কিন্তু মেসেজের মাধ্যমে মানুষ অনেক সময় বুঝতে পারে নাও পারে, তাই আপনার কাছে যেটা ইজি ওয়ে মনে হয়, আচ্ছা ইসলামী বোনেরা ইসলামী বোনদের সাথে যোগাযোগ করুন, মহিলারা মহিলাদের সাথে যোগাযোগ করুন। অনেক সময় বাচ্চাদের মাঝে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়। আচ্ছা, এখন হতে পারে তারা শুনেছেন যারা দুই প্রতিবেশী পরস্পর নারাজ হয়ে বসে আছেন, অর্থাৎ উভয়ে নারাজ, উভয়ের ঘর পাশাপাশি একই বিল্ডিংয়ে অথবা একই মহল্লাতে, আর এখন আমাদের মাদানী চ্যানেল দেখছেন, ভাবছেন যে ঠিকই তো বলছে, কিন্তু এখন কি করব। হতে পারে আপনাদের উভয়ের মাঝে প্রবলেম আছে, এটা কি হতে পারে না উভয়ে একে অপরকে সন্তুষ্ট করে নিন, অনেক কষ্ট দিয়েছি, অনেক পেরেশানিতে ফেলেছি, মাফ তো করতে পারেন। হাদিসে আছে, যে তোমাকে বঞ্চিত করে তাকে দান করো, যে সম্পর্ক ছিন্ন করে তুমি সম্পর্ক করো, যে জুলুম করে তাকে ক্ষমা করো। নিজের অভ্যাসে অন্তর্ভুক্ত করার জন্য রিয়াজত করুন, কষ্ট করুন, প্রচেষ্টা করুন, আর তা হচ্ছে হে শ্রবণকারী, মন্দকে কল্যাণ দ্বারা দূর করো। দেখুন, প্রতিবেশীর সাথে এগুলো হতে থাকে, এটি খুবই কম যে প্রতিবেশীর প্রতিবেশীর সাথে কোনো ধরনের প্রবলেম হয় না। কিভাবে হতে পারে ভাই, আপনার ঘরে আপনার সন্তান আছে, খাইয়েছেন, পড়িয়েছেন, লালন পালন করে বড় করেছেন, আপনার মেয়ে আপনাকে কষ্ট দিয়ে ফেলে, আপনার ছেলে আপনাকে কষ্ট দিয়ে ফেলে, ভাই বোনকে কষ্ট দিয়ে ফেলে, আর বোন ভাইকে কষ্ট দিয়ে ফেলে, ঘরের এই 10, 12, 15 অথবা 4 জন সদস্য এরা একে অপরের সাথে কমফোর্টেবল থাকে না, রুমের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয়ে থাকে, তো প্রতিবেশী এমন হয় যে অনেক সময় আলাদা জেলার হয়ে থাকে, তার কমিউনিটি পৃথক হয়, তার অনেক সময় ভাষা ভিন্ন হয়, তার পুরো পরিবেশ ভিন্ন হয়, তো এটা পসিবল। আপনাদের পরস্পরের মাঝে কিছু মতানৈক্য রয়েছে, কোরবানির ঈদ হয়ে গিয়েছে, চামড়ার ব্যাপারে, গরু জবাইয়ের ব্যাপারে, রক্ত প্রবাহের ব্যাপারে, কখনো পার্কিংয়ের ব্যাপারে ঝগড়া হয়েছে হয়তো, আরে ভাই সবসময় আমার জায়গায় পার্কিং করে রাখে, যখনই দেখি এমনটি করে, ময়লার ডাস্টবিন হতে পারে আপনার ঘরের বাহিরে এমন জায়গায় রেখেছে, অথবা ময়লা এমন জায়গায় ফেলেছে, অথবা তার ঘর থেকে এমন দুর্গন্ধ আসছে, ঘর থেকে এমন কোনো প্রবলেম হচ্ছে, হোয়াট এভার, যাই হোক কথা বলা যেতে পারে। এই কথাটির সাথে তো আপনি একমত হবেন, কথা তো বলা যেতে পারে, কথা বলার হিম্মত তো আপনি করতে পারেন, আরে ভাই আমরা কি পরস্পরের সাথে অসন্তুষ্টি নিয়েই মরব। তো হে শ্রবণকারী, মন্দকে কল্যাণ দ্বারা দূর করো, মন্দ করেছেন কল্যাণ দ্বারা সেটিকে দূর করুন।
ইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম,
যখন তোমার আর ওদের মাঝে শত্রুতা ছিল এমন হয়ে যাবে যেমন ঘনিষ্ঠ বন্ধু, হাই হাই হাই, অর্থাৎ শত্রুতাকে ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিবর্তন করার, এটি কোরআনী নিয়ম। কি? এটি ওই আমলের প্রতিদান যা পরবর্তীতে বর্ণিত হয়েছে। তো এই আমল যদি নসিব হয়, কিন্তু এ আমল যে সবরকারী এবং যাকে আল্লাহ তাআলা তৌফিক দেন এটি তারই নসিব হয়। আমার সকল দর্শক শ্রোতাদের নিকট অনুরোধ করছি, আজ আমি আপনার ঘরের ভেতরের নয়, আপনার ঘরের আশেপাশের কথা বলছি, প্রতিবেশীদের কথা বলছি। তো উঠুন, হিম্মত করুন, অগ্রসর হন, তারাবিতে দেখা হয়ে যাবে, ফজরের নামাজে দেখা হয়ে যাবে, সেহেরি পাঠিয়ে দিবেন, ইফতার পাঠিয়ে দিবেন, কোনো ফল ফ্রুটস পাঠিয়ে দিবেন, অর্থাৎ পাঠিয়ে দেবেন, যদি ফিরিয়ে দেয় রাগ করবেন না, ঠিক আছে, সে আস্তে আস্তে বুঝে যাবে ভাই, আপনি করতে থাকুন, করতে থাকুন, ফোঁটা ফোঁটা পানি পড়লেও পাথরে গর্ত হয়ে যায়, হৃদয়ে জায়গা হয়ে যাবে।
ঠিক বলেছেন হাজি সাহেব, এটি খুবই ধৈর্য সাপেক্ষ বিষয়। আপনি কাউকে কিছু দিচ্ছেন আর সামনের জন তা যদি ফিরিয়ে দেয়,
কষ্ট হয়,
খুবই মুশকিল বিষয়,
কষ্ট হয়। হ্যাঁ,
আপনি রোজার ইফতারের জন্য আপনি কাউকে খেজুর দিচ্ছেন আর সে সামনে থেকে আপনাকে এমন করলো, আরে ভাই আমি তো নিজ ঘর থেকেই খাবার এনেছি, আমি তো এই খাবার দিয়ে ইফতার করব
না। আসলে এটি এই কারণে হয় যে আমরা অপরজনকে কষ্ট এতটা দিয়ে ফেলি যে আমরা তাকে খেজুর দেওয়া, এমন কি তাকে সালাম দেওয়াও সে কোনোভাবেই সহ্য করতে পারে না, কষ্ট দেওয়ার কারণে। এর জন্য দেখুন, প্রথমে মাটি নরম হলে তাতে বীজ বপন করা হয়, যদি এমন অবস্থা হয় তাহলেই প্রথমে তার সাথে কিছুটা নমনীয়ভাবে প্রথমে ক্ষমা প্রার্থনা করা উচিত। সে বলবে ভাই তার উপলব্ধি নেই, উপহারের উপর উপহার পাঠাচ্ছে, তাই তাকে এই বিষয়টি বোঝাতে হবে যে আমার মাধ্যমে হওয়া সমস্ত এই যে ভুল ত্রুটি হয়েছে এর কারণে আমি লজ্জিত। তাকে আপনার লজ্জিত হওয়ার বিষয়টি উপলব্ধি করান যে আমি লজ্জিত। এরপর যদি আপনি উপহার পাঠান তো ইনশাল্লাহ আশা করা যায় নিষেধ করার যে পার্সেন্টেজ তা কমে যাবে। দেখুন সালমান ভাই, রাতের ১২টা বাজে, আপনি যদি আপনার খাট ঠিক করেন তো নিচতলার লোকের প্রবলেম হবে।
জি ঠিক বলেছেন।
যদি কোনো প্রতিবেশীর জানা থাকে যে আমার প্রতিবেশী স্বামী স্ত্রী ঝগড়া করে অথবা মা বাবার মধ্যে সন্তানদের মাঝে কোনো ধরনের সমস্যা চলছে, তাহলে প্রথমত চেষ্টা করুন সেখানে অপ্রয়োজনীয় ইনভলভমেন্ট না করার জন্য। অনেক সময় তাদের পছন্দ হয় না, কেন বাহিরের মানুষ ইনভলভ হবে? ১. আমাদের আওয়াজ যেন বাহিরে না যায়। আল্লাহ না করুক যদি ঘরে এমন কোনো কিছু হয়ে থাকে, চেষ্টা করুন ঘরের আওয়াজ যেন বাহিরে না যায়। যদি চলেও যায়, প্রতিবেশীর কানে যা গিয়েছে তারা তা গোপন রাখুন, তা ভুলে যান। তারা যেন অন্য প্রতিবেশীকে না বলে, ভাই খুব আওয়াজ আসছিল, পুনরায় ঝগড়া শুরু হয়েছে, আপনি না বললে জানতও না, আপনার বলার কারণে জেনে গেল যে ওই ঘরে লড়াই ঝগড়া মারপিট হচ্ছিল। যদি এমন কোনো সম্পর্ক থাকে, কোনো পরিস্থিতি সামনে আসে, এমন কোনো অবস্থা যদি তৈরি হয় অথবা এভাবে বলা যেতে পারে যে এই ধরনের আওয়াজ আসছিল, আল্লাহ আপনার ঘরে বরকত নাজিল করুক, শান্তি দিন, আমি উপস্থিত, যদি আমার কোনো প্রচেষ্টার মাধ্যমে আপনার সমস্যার সমাধান হয় তাহলে আমি উপস্থিত। কিন্তু দেখুন, এর মধ্যেও এখানে আমি যা বলার তা বলে দিয়েছি, এতে অনেক শরীয়ত শর্তাবলীও রয়েছে। কার সাথে বসতে পারবেন, কতক্ষণ বসতে পারবেন, কে সামনে থাকবে, কে সামনে থাকবে না, কি শুনতে পারবে, কি পারবে না, যদি কিছু করতে না পারেন, করার কোনো স্পেসই থাকে না, আর আপনি বসলে দেখা যাবে স্বামী এসে স্ত্রীর গীবত করছে, অথবা বাবা বসে ছেলের গীবত করবে, কিংবা ছেলে বসে বাবার গীবত করবে, আর আপনি যদি বলেন আমি কি কিছু করতে পারি, বলবেন আপনি শুধু দোয়া করুন। তো যদি দোয়ার জন্য বলে, তখন এর শর্তাবলী আছে। এর শর্তাবলী আলাদাভাবে গীবতের ধ্বংসলীলা কিতাবের মধ্যে আছে। তাই আমরা যদি প্রতিবেশীর দোষ আমাদের নিকট প্রকাশিত হয়ে যায়, আল্লাহ না করুক, তাই মেহরবানি করে এই দোষকে গোপন করে রাখুন, এর মধ্যে কল্যাণ আছে। কান লাগিয়ে শোনা, এটি আল্লাহকে অসন্তুষ্টি কাজের মধ্যে একটি কাজ, হতে পারে যে এটির অনুমতি তো শরীয়ত দেয়নি। এসব কারণে মানুষ এমন জায়গায় থাকতে পছন্দ করে যেখানে প্রতিবেশী প্রতিবেশীকে চেনেই না। কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে এটি কতটা সঠিক হবে। প্রতিবেশী যদি প্রতিবেশীর অবস্থা সম্পর্কে, পেরেশানি, সুখ দুঃখ সম্পর্কে জানতে নাই পারে, এটিও একটি দুর্ভাগ্য। অনেক সময় প্রতিবেশী মারা যায়, জানাজা হবে, জানতেও পারবে না কখন কি হলো, কিভাবে মারা গেল। তো এইসব বিষয়
হাজি সাহেব সংবাদ জেনে যান। অনেক সময় বিষয়গুলো আপনার কথা কাট হয়ে গেল মাঝখানে, ক্ষমা করে দিবেন, আনইনটেনশনালি হয়ে গেছে, আমার নিয়ত ছিল না। যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছিলাম, কিছু বিষয় তো দেখেছি এমন আছে যার সংবাদ জেনেই যায়। যেমন কেউ অসুস্থ হলো, অ্যাম্বুলেন্স আসলো আর তাকে নিয়ে গেল, এর ফলে তো জেনে যাবে ভাই হয়তো অসুস্থ হয়েছেন। আচ্ছা, অনেক সময় কেউ নিজেই বলে দেয় অমুক অসুস্থ, আপনি দোয়া করবেন, এভাবে অনেক সময় মানুষ জেনে যায়। কিন্তু যেগুলো ঘরের ইন্টারনাল বিষয়াদি, তো আমাদের প্রয়োজন কি? আমরা কারো ঘরের ইন্টারনাল বিষয়াদিতে ইন্টারফেয়ার্স এবং তার ডিটেল জানা, অতঃপর তার মধ্যেও আরও বেশি প্রশ্ন করা, অর্থাৎ তালাশ করা। আমির উসমত একটি শব্দ যা লিখেছেন গিবত কি তাবাকারিয়া কিতাবে, এই বিষয়টিও এনেছেন যেন অনুসন্ধান করা না হয় কারো সমস্যাকে, কারো প্রবলেমকে।
এর জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, সবর করুন আর ইলম অর্জন করুন যে কোন প্রশ্ন করা আমার জন্য জায়েজ, কোন প্রশ্ন করা না জায়েজ। সালমান ভাই, ইলম ছাড়া অনেক কঠিন, অর্থাৎ অন্ধ ব্যক্তি কিভাবে রাস্তা দেখাবে? এক ব্যক্তি অন্ধ, সে তো হোঁচট খেতেই থাকবে, ইলম হচ্ছে নূর। যেভাবে চোখের আলো দ্বারা মানুষ রাস্তা দেখে, সেভাবে ইলমের জ্যোতি দ্বারা মানুষ নিজের ভুলসমূহ, নির্ভুলতার ব্যাপারে অবগত হয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের সমাজে ইলমের ঘাটতি।
আল্লাহ একে দূর করুন, আমিন। দাওয়াত ইসলামী দূর করছে, আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী দিনী পরিবেশে সম্পৃক্ত থাকুন, কাফেলায় সফর করুন। আমির আহলে সুন্নাতের মদিনী মুজাকারা দেখুন, কল নিচ্ছি।
প্রতিবেশীর হকের ব্যাপারে আমি প্রতিবেশীর হক পূর্ণ করতে চাই সব কিছু, কিন্তু যে প্রতিবেশী আছেন তারা আমাকে কষ্ট দেয় অথবা কোনো সমস্যা তৈরি করে, এ ব্যাপারে আপনার মতামত কি? যে যেমন আচরণ করছে তার সাথে কি তেমন আচরণই করা উচিত, নাকি আল্লাহর যেমন আদেশ, প্রিয় নবীর যেমন আদেশ, তাদের সাথে আমাদের সেভাবেই আচরণ করতে হবে?
না, আপনি মন্দের প্রতিদান মন্দের মাধ্যমে দিবেন না, মন্দের প্রতিদান কল্যাণের মাধ্যমে দিন আর নেকির দাওয়াত দিন। মসজিদে জামায়াতের সাথে নামাজে যদি শরীয়তের নিষেধাজ্ঞা না থাকে তাহলে পড়ুন, সেখানে ওনার সাথে যোগাযোগ করুন, সাক্ষাৎ করুন, একসাথে আসা যাওয়া করুন, নিজের প্রবলেমকে, আমার অনুরোধ এটাই, যে ব্যক্তির সাথে তার প্রতিবেশীর কোনো প্রবলেম থাকে তো আপনি আপনার প্রবলেমকে আপনার প্রতিবেশীর সাথে নম্রতা, মহব্বত, ভালোবাসার মাধ্যমে শেয়ার করুন। অনেক সময় ভাই ভাইয়ের প্রতিবেশী হয়, এমনও হয় একই বিল্ডিংয়ে ভাইও থাকছে, বাবাও থাকছে, অন্যান্য ফ্যামিলি মেম্বাররাও থাকছে, অনেক সময় আশেপাশে আত্মীয় স্বজন থাকেন, তখন প্রতিবেশীর হক বেড়েই যায়। প্রতিবেশীর তিনটি হক মনে রাখুন। যদি সেই প্রতিবেশী আত্মীয় হয়, মুসলমানও হয়, তখন তার তিনটি হক, প্রতিবেশীর হক, মুসলমানের হক আর আত্মীয়ের হক। যদি সে আত্মীয় না হয় তখন দুইটি হক হবে, প্রতিবেশীর হক আর মুসলমানের হক। যদি সে মুসলমানও না হয়, আত্মীয় না হয়, তখন তার প্রতিবেশীর হক রয়েছে। আমি জার্মানির একটি ঘটনা পড়েছিলাম। জার্মানিতে এক অমুসলিম ঘর বন্ধ করে কোথাও নিজের বিজনেস ভিজিট ট্যুরে গিয়েছিল কিছুদিনের জন্য। তো সে নিউজ পেপার ম্যানকে নিষেধ করেনি যে আমার ঘরে নিউজ পেপার দিবেন না। সেখানে ঘরের দরজায় নিউজ পেপার রাখার নিয়ম ছিল। সে তো ঘর বন্ধ করে চলে গেল। কিছুদিন পর যখন সে আসলো, তার যে প্রতিবেশী ছিল সে ছিল মুসলমান। সে তাকে এতগুলো নিউজ পেপার ফিরিয়ে দিল, বলল এগুলো কি, এগুলো আপনার নিউজ পেপার, বাহিরে ছিল, নষ্ট হয়ে যাবে তাই রেখে দিতাম, যাতে আপনি আসলে ফেরত দিব। তার উত্তম চরিত্রের ফলে সে মুসলমান হয়ে গেল।
আল্লাহু আকবার, বাহ,
দেখলেন, এমনই হয় অনেক সময় আপনার উত্তম চরিত্রের কারণে। অর্থাৎ এরও একটি সীমারেখা আছে, অমুসলিমদের সাথে কতটুকু আপনি মেলামেশা করতে পারবেন, এরও একটি সীমারেখা আছে যা শিখতে হবে আমাদের সবাইকে। এসব কিছু হচ্ছে হকের বিষয়, একে পড়া, শেখা ও বোঝার প্রয়োজন আছে।
মারহাবা, জি কল।
নিগরানি সুরার নিকট আমার একটি প্রশ্ন ছিল। আপনার আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রতিবেশীর খেয়াল রাখতে হবে, কল্যাণ সাধন করতে হবে, এটি দিনের অন্তর্ভুক্ত, যেন আমাদের কারণে তার ক্ষতি না হয়। এর সাথে সাথে এ ব্যাপারেও একটু দিক নির্দেশনা দিন যে যদি সে নামাজ না পড়ে, কোনো গুনাহে লিপ্ত থাকে, তাহলে উত্তম পদ্ধতিতে তাকে নামাজের দাওয়াত দেওয়া হয়, বেল বাজিয়ে তাকে সালাম দিয়ে নামাজে মসজিদে নিয়ে যাওয়া, এটাও কি হকের মধ্যে অন্তর্ভুক্ত? এ বিষয়ে আমাদের প্রতিবেশীকে হেল্প করা এবং তার কল্যাণ সাধন করা, এটিও কি আমাদের দায়িত্বে অন্তর্ভুক্ত কিনা?
দেখুন, এ ব্যাপারে তো একটি স্পষ্ট ঘটনা কিতাবে লিখা আছে। এক প্রতিবেশী আল্লাহর দরবারে তার প্রতিবেশীর ব্যাপারে নালিশ করবে, আর সেই নালিশ কিছুটা এমন হবে যে আসুন আসুন, হে আল্লাহ, তার ব্যাপারে আমার অভিযোগ আছে, তাই আমাকে ইনসাফ দান করুন, ইত্যাদি এভাবে কিছু কথা হবে। প্রতিবেশী বলবে, আমি তোমার সাথে এমন কি করলাম? সে বলবে, ওই ব্যক্তি নামাজের জন্য যেত, সে নেক কাজ করত, আমাকে গুনাহের মাঝে লিপ্ত দেখত, কিন্তু বাধা দিত না আমাকে নামাজ। তো এভাবে গুনাহে নিমজ্জিত দেখেও বাধা না দেওয়া, এটাও সঠিক নয়। ওই প্রতিবেশী কাল আল্লাহর দরবারে আরজ করতে পারে যে সেও আমার সাথে এরূপ করেছিল, তাই প্রতিবেশীর উচিত যে সে তার প্রতিবেশীকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করবে, নেকির দিকে নিয়ে আসার চেষ্টা করবে, তাকে নামাজি বানানোর চেষ্টা করুন। যখন আপনার সাক্ষাৎ মসজিদে নামাজে জামাতে হবে, তখন ইনশাআল্লাহ তাআলা একে অপরের খোঁজ খবর নেয়ার অসাধারণ সুযোগ হবে। যখন আপনারা আসা যাওয়া করবেন একসাথে, ফজরে যাচ্ছেন আসছেন, ঈশাতে যাচ্ছেন আর আসছেন, অধিকাংশ এলাকাতে ফজর এবং ঈশা সাধারণত একসাথে পড়ার সুযোগ হয়। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা উত্তম পরিবেশ তৈরি হবে। পানি পান করবেন, পানি দিন ভাই।
জি কল।
মোহাম্মদ সাজিদ আত্তারি, মাদ্রাসাতুল আউলিয়া, চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, নিগরানি সুরার প্রোগ্রাম হকসমূহ খুব দারুণ চলছে। নিগরানি সুরা, আপনার নিকট আমার প্রশ্ন হচ্ছে, আজকাল প্রতিবেশীর মাঝে এটি দেখা যায় যে অন্য প্রতিবেশীরা সকাল সকাল ফজরের টাইমে চিল্লাচিল্লি করে, গলিতে কথাবার্তা বলে, আর তার সন্তানেরাও চেঁচামেচি করে, তারা তাদের শিশুদেরকেও বাধা দেয় না, এ ব্যাপারে কি বলেন? যে ব্যক্তি ঘুমাচ্ছেন, সেহেরি পর নামাজ আদায় করে ঘুমায়, তখন তার ঘুমের ব্যাঘাত ঘটানো, চেঁচামেচি করা, শিশুদেরকেও না থামানো, এই ব্যাপারে আপনি কি বলেন? তাদেরকে কিভাবে বোঝানো যায়, দিক নির্দেশনা দিন।
এই বিষয়টি আপনি সঠিক বলেছেন। উপলব্ধি থাকাটা প্রয়োজন, ফিলিংস থাকাটাও জরুরি। আমার সন্তানদের আমার ঘরের কোনো বিষয় দ্বারা, পাত্র নিক্ষেপের মাধ্যমে, অন্য কোনো কাজের মাধ্যমে আমার প্রতিবেশীর যেন ডিস্টার্ব না হয়, আমার প্রতিবেশীর যেন কষ্ট না হয়, তো এটি আমাদের সকলেরই উপলব্ধি করা উচিত। যদি আমাদের সন্তানদের শোরগোলের কারণে, তাদের চিৎকারের কারণে অথবা অন্য কোনো কারণে যদি এরূপ হয়, তো এটিও দেখা উচিত। অনেক সময় এমন হয় যে আমাদের ঘুম বা ওঠার টাইমিং নেচার বহির্ভূত হয় অনেক সময়। যেমন আমাদের অফিস বা কাজের টাইম সকাল 8টা থেকে 9টা বাজে, সে ঘরে কোনো কাজ করছে, ভাই আমার ঘুমানোর সময়, এখন তো কাজেরও সময় আবার আপনার ঘুমেরও সময়, তাহলে কি কর্মচারীকে রাতে ডাকবেন অফিসে কাজ করার জন্য?
তো এগুলো ঘুমিয়ে যাবে, রাতে আপনি জেগে যাবেন,
লেবাররা ঘুমাবে। আপনি বলছেন 8টা 9টা বাজে আপনার ঘুমানোর সময়, 8টা 9টা বাজে তো এমনিতেও নির্মাণ কাজ শুরু হয়, কার্পেন্টারের কাজ হয়, নিচে গাড়ির ঠকঠক আওয়াজ হয়, অনেক রকমের কাজ চলতে থাকে, এইসব লক্ষ্য রাখতে হবে। আর এটাও দেখতে হবে যে হক নষ্ট হচ্ছে নাকি হচ্ছে না। আমি আমার অভ্যাস অনুযায়ী নিজের হক বানিয়ে নেব, আমার যেহেতু অভ্যাস এটা তাই এটা আমার হক। তো এহসান স্বরূপ বিষয়গুলো হওয়া অন্য আরেক বিষয়, যে প্রতিবেশী যদি এহসান স্বরূপ কোনো কিছু করে থাকে কিন্তু ইনসাফের দাবি কি, হকের দাবি কি, এটি অন্য আরেকটি বিষয় আলোচনার।
ঠিক বলেছেন, জি কল।
নিগ্রানে সুরার বারগাহে আরজ হচ্ছে, যদি প্রতিবেশীর সাথে কোনো ভুল বোঝাবুঝি অথবা লড়াই ঝগড়া হয়ে যায়, পরবর্তীতে বুঝতে পারে যে ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু প্রতিবেশী মানছেই না, সে বলছে তোমার সাথে কথাবার্তা নেই, আমার সুখ দুঃখতেও কাছে আসবে না, তখন অপরজন বলে ভাই ভুল বোঝাবুঝি হয়েছে, মেহরবানি করো। সে আনন্দে দুঃখে সবাইকে বললেও তাকে বলে না, এসব হয়ে থাকে। আর এটার সম্ভাবনা আছে যদি তাকে বেশি ডাকাডাকি করে তাহলে লড়াই ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, তাই লড়াই ঝগড়ার চেয়ে উত্তম নয় কি প্রতিবেশীকে বলবেও না ডাকবেও না, এ ব্যাপারে দিক নির্দেশনা দিন।
দেখুন, এটিতে স্থান কাল দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত, কিন্তু সারা বছরই রাখা উচিত, কিন্তু ইভেন্টের সময় যোগাযোগ রাখা নয়। সারা বছর যোগাযোগ রাখলে তখন হয়তো এমন মুহূর্তে এমন সমস্যা তৈরি হবে না, তবে যেখানে আল্লাহ না করুক ফিতনার ভয় থাকে, লড়াই ঝগড়ার ভয় থাকে, তখন যেন মানুষ মনের মধ্যে অপরজনের জন্য উত্তম ধারণা উত্তম আকাঙ্ক্ষা রাখে, আর চেষ্টা করুন যেন ফিতনা ও ঝগড়ার রাস্তা না খুলে। এমনিতে সাধারণত কাউকে যদি আপনি মোহাব্বত ভালোবাসা দেন, দাওয়াত দেন, না আসলে সে ঝগড়া করবে না আপনার সাথে, বিষয়টি এমনই মনে হচ্ছে। আমি এটাই অনুরোধ করব আমাদের সবাইকে, আল্লাহ তৌফিক দিক, উত্তম আচরণের অভ্যাস কখনো ত্যাগ করা উচিত নয়। ইনশাল্লাহ আপনার আমার উত্তম চরিত্র, এটি যেমনই অধিক অসন্তুষ্ট প্রতিবেশী হোক আত্মীয় হোক, তাকে একদিন না একদিন আপনার প্রিয়ভাজন বানিয়ে দিবে, আপনাকে মহব্বতকারী বানিয়ে দিবে। বিশ্বাস করুন, কুরআনে কারিমে এক্ষেত্রে এই যে রাস্তা দেখিয়েছে এতটা ইয়াকিন আছে, প্রত্যেক মুসলমানের ইয়াকিন থাকা উচিত। যখন তোমার এবং তার মাঝে শত্রুতা ছিল, এমন হয়ে যাবে যেমন গভীর বন্ধুত্ব। সময় লাগে, অনেক সময় ধৈর্য ধরতেও সময় লাগে, কিন্তু যে মন্দকে ভালো দ্বারা দূর করল, যে মন্দকে ভালো দ্বারা দূর করল, ইনশাল্লাহ সে এর ফায়দা ফলাফল গুণ কল্যাণ দুনিয়াতে দেখবে, আল্লাহ চাইলে ইনশাল্লাহ আখিরাতেও দেখবে। অনুমতি দিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।